আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ নূরুল্লাহ। মাদার চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সকলকে অনুষ্ঠানে সুস্বাগতম। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল, আমরা এই অনুষ্ঠানের প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয়ে কোরআনের ফয়সালা সম্পর্কে জেনে থাকি, আর আমাদের জানাও উচিত, যেহেতু কোরআনে করিম আমাদের রসুল, রসুল করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এই কোরআনে আমাদের জীবন ব্যবস্থার কী কী ফয়সালা রয়েছে সেগুলো আমাদের জানা আবশ্যক। তো সুতরাং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ধারাবাহিকভাবে কোরআনের ফয়সালা সম্পর্কে জানতে পারব ইনশাআল্লাহ। আসসালাম, শুধু জানার মধ্যেই সীমাবদ্ধ রাখব না, বরং আমরা যা শুনব চেষ্টা রাখবো, নিয়ত রাখবো আমরা যেন এগুলোর উপরে আমল করতে পারি এবং অন্যের নিকট পৌঁছে দিতে পারি। দর্শকবৃন্দ, আমরা প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুনে থাকি, আজকেও তার ব্যতিক্রম হবে না, আজকেও একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা আমরা শ্রবণ করব। আজকের আলোচনার বিষয় হলো রোজার রহস্য এবং রোজার অভ্যন্তরীণ শর্তসমূহ। এই বিষয়ে কোরআনের কী ফয়সালা রয়েছে তা আমরা জানব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লা। আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে রসুল করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা সম্পর্কে একটি হাদিস আমরা শ্রবণ করি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ প্রেরণ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা বড়ই সৌভাগ্যবান যে আমাদের দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শ্রবণ করে থাকেন। তাহলে আমাদের উচিত হলো যখনই আমরা সুযোগ পাই অধিকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। রোজার ব্যাপারে কোরআনের কী ফয়সালা রয়েছে আমরা সে সম্পর্কে আজকে জানব। পবিত্র কোরআন করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগার হয়ে যাও। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা মুমিনদের উপরে রোজা ফরজ করেছেন, উম্মতে মুহাম্মাদী ছাড়াও পূর্ববর্তী উম্মতদের উপরেও আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, এই বিষয়টি আমরা জানতে পারলাম। রোজা কেন ফরজ করা হয়েছে তার একটি কারণ আমরা জানলাম, তা হলো যাতে আমরা পরহেজগার হতে পারি, আমরা যেন গুনাহ থেকে বিরত থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারি। এটি একটি অন্যতম কারণ হলো রোজা ফরজ হওয়ার। সুতরাং আমরা জানতে পারলাম যে মুমিনদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছে। সুতরাং প্রত্যেক এমন মুমিন ব্যক্তি যে বিবেক সম্পন্ন, প্রাপ্তবয়স্ক এবং বাসস্থানে মুকিম রয়েছে, সফর করছে না, তার উপরে রমজানুল মুবারকে তৎক্ষণাৎ রোজা আদায় করা ফরজ। আর যদি সফররত অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আদায় করতে পারবে, কিন্তু রোজা সকলের উপরে ফরজ। যদি কেউ মুমিন হয়, বিবেক সম্পন্ন হয় এবং প্রাপ্তবয়স্ক হয়, তার জন্য রোজা ফরজ। এটাই কোরআনের ফয়সালা। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা একবার জেনে নিই রোজা কাকে বলে। রোজার অর্থ হলো শরীয়তের পরিভাষায় সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এরই নাম হলো রোজা। এটি হলো শরীয়তের পরিভাষা। এখন আসুন আমরা এটাও জেনে নিই রোজা কবে থেকে শুরু হয়েছে। রোজা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কখন থেকে ফরজ করা হয়েছে এ সম্পর্কে আমরা জানব। আমরা বুঝে গিয়েছি আয়াতের ভাবার্থ থেকে রোজা অনেক পুরনো এক ইবাদত। এই ইবাদত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর যুগে রোজাকে ফরজ করা হয়েছে, এটাই আমরা বুঝতে পারলাম। তবে আমাদের শরীয়তে রোজার বিধান এবং তাদের শরীয়তে রোজার বিধানের মধ্যে পার্থক্য রয়েছে। এমনি হুকুম হলো যে পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, আমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে। তবে রোজার যে বিধানগুলো রয়েছে, রোজার পালনের যে সিস্টেমগুলো রয়েছে, এগুলোর মাঝে আমাদের শরীয়ত এবং পূর্ববর্তী নবীদের শরীয়তের মধ্যে ব্যবধান ছিল, এই পার্থক্য ছিল। রমজানুল মুবারকের রোজা 2 হিজরির 10 শাবানে ফরজ করা হয়েছে। সুতরাং এই 2 হিজরির 10 শাবানে রোজা ফরজ হওয়ার বিধান আসে, এমনটি দুররে মুখতারের মধ্যে উল্লেখ করা হয়েছে। আয়াতের শেষ ভাগে আমরা একটি শব্দ শুনেছি, সেটি হলো কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের উপর রোজা ফরজ করেছেন যেভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছেন। কেন? যাতে করে পরহেজগার হওয়া যায়। এই যে পরহেজগার, লাআল্লাকুম তাত্তাকুন, এই সম্পর্কে আমরা কিছু জানব। তাকওয়া কাকে বলে এবং তাকওয়া দ্বারা মানুষ কি ফায়দা অর্জন করতে পারে সে সম্পর্কে জানব। এখানে একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে রোজার মাধ্যমে পরহেজগারিতা অর্জিত হয়, তার কারণ হলো রোজার মাধ্যমে মানুষ নিজের নফসের উপরে কঠোরতা করে এবং হালাল পানাহার থেকে এবং হালাল স্ত্রী থেকে নিজেকে বিরত রাখে। তো যেই মানুষটা নিজের নফসের ইচ্ছাকে দমন করতে সফল হয়ে যায়, যেই মানুষটা হালাল বস্তু পানাহার করা থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হয়ে যায়, হালাল স্ত্রী থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হয়ে যায়, তার জন্য হারাম পানাহার থেকে বিরত থাকা, হারাম কাজ থেকে বিরত থাকা সহজ হয়ে যায়। তার মানে বোঝা গেল যে রমজানুল মুবারকে যখন বান্দা রোজা রাখে, তার মাঝে একটি রহস্য হলো এটি, যে রোজার মাধ্যমে বান্দার হালাল থেকে নিজেকে বিরত রাখার সক্ষমতা তৈরি হয়, আর যখন সে নিজেকে হালাল বস্তু থেকে বিরত রাখতে সক্ষম হয়ে যায়, তার জন্য গুনাহ থেকে বিরত থাকাটা অধিক সহজ হয়ে যায়। আর আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটি হলো প্রাথমিক জিনিস, এটি হলো বেসিক বিষয়। মানুষ যখন নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শিখে যায়, মানুষ যখন নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়ে যায়, তখনই সে গুনাহ থেকে বিরত থাকতে পারে। আর যখন মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না, বরং নফসের অনুযায়ী নিজের জীবনযাপন করে, সে গুনাহের সাগরে হাবুডুবু খেতে থাকে এবং সে ভুলে যায় যে তার জন্য সামনে মৃত্যু অপেক্ষা করছে। এই অস্থায়ী জীবনের পরে চিরস্থায়ী জীবন রয়েছে, এগুলো সে নফসের আনুগত্যের কারণে ভুলে বসে। তাই যারা নফসকে নিয়ন্ত্রণ করতে শিখে যায়, তারা সফলতা পেয়ে যায়। তাহলে আমরা জানতে পারলাম যে রোজার একটি রহস্য হলো নফসকে কন্ট্রোল করা, নিজেকে সফলতার পথে পরিচালিত করার সৌভাগ্য অর্জন করা। তাহলে আমরা এটা স্পষ্টভাবে বুঝে গেলাম রোজা কেন রাখতে হবে। এবার আমরা সাধারণভাবে বুঝি তাকওয়া বলতে কি বোঝায়। এমন সকল মাধ্যম, উপায়, কাজ থেকে বিরত রাখা যেগুলো আজাবের কারণ হয়ে থাকে, এগুলো থেকে বিরত রাখা, এটাই হলো পরহেজকারিতা। কোনো ব্যক্তি যদি রোজার আদবের প্রতি খেয়াল না রাখে, শুধুমাত্র সারাদিন পানাহার থেকে বিরত থাকে, তবে তার তাকওয়া একেবারে অল্প পরিমাণে অর্জিত হবে। তা কীভাবে? যে সে যেহেতু নিজেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হালাল খাবার থেকে বিরত রাখতে সক্ষম হয়েছে, তো স্বাভাবিক সে নিজের নফসের উপরে কন্ট্রোল করার সক্ষমতা পেয়ে গেছে, তো এর মাধ্যমে সে হারাম থেকে বাঁচতে কিছুটা সহযোগিতা পাবে, এতটুকু তাকওয়া তার অর্জন হয়েছে। কিন্তু রোজার মূল উদ্দেশ্য, যদি কেউ পরিপূর্ণরূপে তাকওয়া অর্জন করতে চায়, তাহলে তার উচিত হলো রোজার বাহ্যিক আদবও রক্ষা করা এবং রোজার অভ্যন্তরীণ আদবও রক্ষা করা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন অসংখ্য রোজাদার রয়েছে যাদের নিজের ক্ষুধা এবং তৃষ্ণা ছাড়া অন্য কিছু অর্জিত হয় না। তার মানে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, এমন অসংখ্য রোজাদার রয়েছে যাদের নিজের রোজা থেকে তেমন কিছু অর্জিত হয় না, বাস তারা ক্ষুধার্ত থাকে, তারা তৃষ্ণার্ত থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনের ফয়সলা হলো রোজার মাধ্যমে পরহেজগারিতা অর্জন করা, আর রোজার পরহেজগারিতা অর্জন করার জন্য আপনাকে আমাকে রোজার বাহ্যিক এবং অভ্যন্তরীণ সকল আদবের প্রতি সচেতন হতে হবে, সজাগ হতে হবে, তাহলেই আমরা রোজা দ্বারা পরিপূর্ণ উপকৃত হতে পারব। এবার আসুন আমরা একটু লক্ষ্য করি, যে ব্যক্তি রোজা রাখলো সে তো হালাল পানাহার থেকে নিজেকে বিরত রাখলো, কিন্তু সে মানুষের গোস্ত ভক্ষণ করা শুরু করে দিল, যেমন গীবত করার মাধ্যমে। কোরআনের ফয়সালা এসেছে যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্য হতে কেউ কি পছন্দ করবে নিজের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করাকে? তার মানে বোঝা গেল কোরআনের ফয়সালা অনুযায়ী আমরা রোজার আলোচনার অধীনে এটাও জেনে গেলাম যে গীবত করা এটা নিজের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার মতো, কোরআনের ফয়সালা অনুযায়ী আমরা জানতে পারলাম। তো যে ব্যক্তি রোজা রাখলো এবং সে রোজার বাহ্যিক ও অভ্যন্তরীণ আদবগুলো প্রতি সজাগ হলো না, তো সে হালাল থেকে তো নিজেকে বিরত রাখলো, কিন্তু নিজের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করা শুরু করলো গীবত ইত্যাদির মাধ্যমে, আর এগুলো হারাম ও কবিরা গুনাহ। আবার এটাও অর্থ আমরা এভাবে করতে পারি, যে ব্যক্তি রোজার বাহ্যিক ও অভ্যন্তরীণ আদবগুলো খেয়াল না রেখে সে হালাল পানাহার এবং হালাল স্ত্রী থেকে নিজেকে বিরত রাখলো, কিন্তু হারাম দেখা, হারাম বলা, হারাম শোনা, হারাম কাজ করা এবং হারাম উপার্জন থেকে নিজেকে বিরত রাখলো না, তাহলে সে রোজার আদব রক্ষা করলো না। কারণ প্রকৃত রোজা হবে যে নিজেকে গুনাহ থেকে পুত পবিত্র রাখার আপ্রাণ চেষ্টা করবে, আর বান্দা যখন কোনো কাজের চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করেন। হারাম দেখা দেওয়ার উদ্দেশ্য যেমন নাটক ইত্যাদি, ফিল্ম ইত্যাদি দেখা, বাজার ইত্যাদিতে গিয়ে কুদৃষ্টি দেওয়া, এভাবেই আমরা যদি আরও দেখি হারাম বলা, রোজা রেখেছে কিন্তু মানুষকে গালিগালাজ করছে, মিথ্যা বলছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, হারাম শোনা যেমন গান বাজনা ইত্যাদি শোনা, গীবত শোনা ইত্যাদি, হারাম কাজ করা যেমন মানুষের হৃদয়ে আঘাত করা, মারামারি করা, তিরস্কার করা, ছোট করা, লাঞ্ছিত করা, ঠাট্টা করা ইত্যাদি ইত্যাদি, হারাম উপার্জন যেমন রোজা রেখেছে কিন্তু ব্যবসার মধ্যে ভেজাল করছে, সুদ গ্রহণ করছে ইত্যাদি ইত্যাদি, তাহলে বোঝা গেল যে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকলেই সেটা প্রকৃত রোজার অন্তর্ভুক্ত হবে না। হ্যাঁ, কেউ যদি সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকে রোজার নিয়তে, শরীয়তের পরিভাষায় তার রোজা হয়ে যাবে, কিন্তু রোজার প্রতিটি আদব সে রক্ষা করতে পারলো না, তার প্রকৃত রোজা আদায় হলো না। যেভাবে রোজা রাখা দরকার ছিল, রোজা যে রহস্য ছিল সে রহস্য সে অর্জন করতে পারল না। আমাদেরকে খেয়াল রাখতে হবে রোজার ক্ষেত্রে কিছু বিষয়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকের বিষয় আমরা নিয়েছি যে রোজার রহস্য এবং রোজার অভ্যন্তরীণ ও বাহ্যিক শর্তসমূহ। তো আমরা এখান থেকে কয়েকটি বিষয় বুঝতে পারলাম। কোরআন মুমিনদেরকে রোজা রাখার ফরজ করেছে, এটা হলো কোরআনের ফয়সালা। কেন ফরজ করেছে? যাতে মুমিনরা মুসলমানরা পরহেজগার হতে পারে। তখন রোজা তো রাখলাম, রোজা রাখার পরে যদি পরহেজগার না হলাম তাহলে কি কোরআনের ফয়সালা অনুযায়ী আমি যথাযথ সফল হতে পারলাম? মোটেও না। এখন আমি রোজা রেখেছি, আমি মিথ্যা গীবত ইত্যাদি করছি, চুগলি করছি, অনর্থক কথাবার্তা বলছি, বেহায়াপনা দেখছি যেটা শরীয়তে অপছন্দনীয়, গান বাজনা ইত্যাদি, রোজা রেখে শ্রবণ করছি ইত্যাদি ইত্যাদি, তাহলে ইসলামের একটি ইবাদত হলো রোজা। আর এই রোজার মধ্যে আল্লাহ তাআলা রহস্য রেখেছেন, তা হলো কি? পরহেজগারিতা অর্জন করা। এরপরে রোজার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে হালাল বস্তু দ্বারা ইফতার করা। সারাদিন রোজা রাখলো, সন্ধ্যা হলো, ইফতারের মুহূর্তে সে হারাম বস্তু দ্বারা ইফতার করলো, তাহলে তার উদাহরণ দেওয়া হয়েছে যে সে এমন ব্যক্তির মতো যে ব্যক্তি অনেক সুন্দর একটি দালান বানালো, বিল্ডিং বানালো, অতঃপর তা পরিপূর্ণ হওয়ার পরে সেই বিল্ডিংকে সে ভেঙে ফেললো, ধ্বংস করে ফেললো। তো সেম হলো এই ব্যক্তির উদাহরণ, যে সারাদিন রোজা রাখলো কিন্তু যখন রোজা পরিপূর্ণ হওয়ার সময় সেই সময় সে হারাম বস্তু দ্বারা ইফতার করে নিজের যে রোজা রয়েছে সে রোজাকে সে বিনষ্ট করে ফেললো। তো এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে রোজাদার ব্যক্তি পছন্দনীয় তা তো আমরা জানি, তবে এটা খেয়াল রাখতে হবে যে আমাদের যে প্রচলন রয়েছে তা হলো সারাদিন ক্ষুধা রাখার মাধ্যমে নিজেকে খাওয়ার জন্য প্রস্তুত করা হয়। যখন ইফতারের মুহূর্ত আসে রমজানুল মুবারকে মানুষ সারাদিন প্রস্তুতি নেয় বেশি খাবার খাওয়ার জন্য। আসলে রোজার রহস্য কী ছিল? কোরআনের ফয়সালা হলো মুমিনদের উপরে রোজা ফরজ। কেন? যাতে মুমিনরা পরহেজগারিতা অর্জন করতে পারে। তো যখন মানুষ পেট ভরে পানাহার করবে, পেট ভরে খাবার খাবে, তো সে তো নিজের নফসের চাহিদা পূরণ করেই ফেলল, সে তো নিজের নফসের নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলল। সারাদিন যে প্রচেষ্টা চালিয়েছিল নিজের নফসকে নিয়ন্ত্রণ করার, নিজের নফসকে আল্লাহ তাআলা এবং তার রসুলের সন্তুষ্টি অনুযায়ী চালানোর, সেটা তো সে ইফতারের সময় হারিয়ে ফেলল। সে বেশি পরিমাণে আহার করার কারণে অলস হয়ে গেল, সামনে ইশার নামাজ রয়েছে, সে নামাজের প্রতি তার অলসতা চলে আসলো, তারাবির নামাজের প্রতি তার অলসতা চলে আসলো। এত বেশি পানাহার না করা, কারণ রোজা যে আদেশ রয়েছে তার কারণ হলো যাতে আমরা পরহেজগার হতে পারি। আর বেশি পানাহার করে নিয়ে যদি আমরা ইশার নামাজে অলস হয়ে যাই রমজানুল মুবারকে, কিংবা রোজা সারাদিন রেখে বেশি খাওয়ার কারণে নামাজে গাফলতি চলে আসে, তাহলে তো পরহেজগারিতা অর্জন হলো না। এই জন্য খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা যতগুলো আহকাম নাজিল করেছেন প্রত্যেকটা আহকামের পিছনে আল্লাহ তাআলা রহস্য রেখেছেন, আমাদের জানা থাকুক কিংবা অজানা হোক, প্রত্যেকটা বিষয়ের পিছনে রহস্য রয়েছে। আল্লাহ তাআলার কোনো কাজ হিকমত থেকে খালি নয়, প্রতিটি কাজ হিকমতপূর্ণ। এই আয়াতের মাধ্যমে যেহেতু আমরা জেনেছি মুমিনদের উপরে রোজা ফরজ, পাশাপাশি আমরা এটাও জেনেছি যে রোজার মাধ্যমে পরহেজগারিতা অর্জন করা যায়, তাহলে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে, অন্যথায় আমরা এই রোজা দ্বারা প্রকৃত উপকৃত হতে পারব না। এরপরে প্রতিটি রোজার ক্ষেত্রে, নফল রোজা হোক কিংবা রমজানের রোজা হোক, মান্নতের রোজা হোক, যে কোনো রোজা হোক না কেন, রোজার ক্ষেত্রে ইফতারের মুহূর্তে বেশি পানাহার করার থেকে এই বিষয়টি বেশি চিন্তা করা, যে আমি যে রোজা রাখলাম সারাদিন, আমার রোজাটি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে কিনা। অর্থাৎ বান্দার এই চিন্তা থাকা যে আমি যে সারাদিন রোজা রাখলাম, এই রোজা রাখার ফলে আমি কি ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারলাম যাদের রোজাকে গ্রহণ করা হয়েছে, যাদের রোজাকে কবুল করা হয়েছে, নাকি আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম যাদের রোজাকে কবুল করা হয় নাই? এই বিষয়গুলো চিন্তা করতে হবে, যে আমার যেটা করা উচিত ছিল সেগুলো কি আমি করতে পেরেছি নাকি করতে পারিনি, এই চিন্তা থাকতে হবে। বান্দা সব সময় সব ইবাদতের ক্ষেত্রে তার আশা এবং ভয়ের মাঝে থাকতে হবে, আকাঙ্ক্ষা এবং ভয়ের মাঝে থাকতে হবে, যে আল্লাহ তাআলার রহমতের উপর ভরসাও রাখতে হবে, আবার আল্লাহ তাআলাকে ভয়ও করতে হবে, দুটার মাঝামাঝি অবস্থানে থাকতে হবে। একেবারে শুধু ভয় করা, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, এটাও কল্যাণকর না। আবার একেবারে রহমতের প্রতি আশা রেখা আর আল্লাহকে ভয় না করা, এটাও যথাযথ কল্যাণকর বিষয় না। বান্দাকে থাকতে হবে সর্বদা দুটির মাঝখানে, আল্লাহ তাআলার কাছে আশা ভরসাও রাখতে হবে, আল্লাহ তাআলাকে ভয়ও করতে হবে, তাহলে সফলতা পাওয়া যাবে। মাদ্রাসা দর্শক শ্রোতা, আমরা কোরআনের একটি ফয়সালা জানতে পারলাম, যে প্রত্যেক বিবেকবান মুসলমান প্রাপ্তবয়স্ক মানুষের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছে, এবং এই রোজা ফরজ করার কারণ আমরা জানতে পারলাম। এই রোজার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারব, এটাই আমরা জানতে পারলাম। মাদ্রাসা দর্শক শ্রোতা, আমরা মুমিন আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এখন আমাদের জানা উচিত, আমি আমার এই যে অস্থায়ী জীবন যাপন করছি, আমার জীবনের এক একটি মুহূর্তে আমি এক একটি কাজ করছি, যে কাজটি করছি সেটার ব্যাপারে কি আমার জানা উচিত না, যে এই ব্যাপারে কোরআনের কী ফয়সালা রয়েছে? আমি নফল রোজা রাখলাম কিংবা আমি রমজানের রোজা রাখলাম, তাহলে কি এখন আমার জানা উচিত না যে এই ব্যাপারে কোরআনে কী ফয়সালা রয়েছে? আমি ব্যবসা করছি, ব্যবসার মধ্যে কি কি শর্ত রয়েছে, কোন কোন শর্ত মানলে ব্যবসাটি হালাল হবে, কোন কোন শর্ত মানলে ব্যবসাটি হালালের পরিবর্তে হারাম হয়ে যাবে, কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে, এগুলো আমাদের চিন্তা আসা দরকার। কারণ যদি আমাদের চিন্তা চেতনায় এগুলো না থাকে, তাহলে আমরা উদাসীনতার জীবন যাপন করব, নফসের আনুগত্যশীল হয়ে যাব। আর এই নফস আপনাকে দুনিয়ার চাকচিক্য দেখিয়ে, আপনাকে বেশি বেশি চাহিদা দেখিয়ে নিজের প্রতি আকৃষ্ট করবে, নিজের অনুগত বানিয়ে ফেলবে এবং আপনাকে শয়তানের অনুসারী বানিয়ে ফেলবে। তাই আপনাকে আমাকে এই বিষয়ে অনেক বেশি সতর্ক হতে হবে, অনেক বেশি সচেতন হতে হবে, তাহলেই আপনি আমি সফল হতে পারবো, অন্যথায় কল্যাণ আপনার আমার জন্য নিয়োজিত থাকবে না। মাদ্রাসার দর্শক শ্রোতা, আমরা আজকে জানতে পারলাম যে কোরআনের ফয়সালা হলো মুমিনদের উপরে রোজা ফরজ করা হয়েছে, এবং কেন করা হয়েছে তা হলো পরহেজগারিতা অর্জন করার জন্য। তাহলে আমরা যখনই রোজা রাখব, নিজেকে গুনাহ থেকে বিরত রাখব এবং মানুষকে সৎ কাজের প্রতি আহ্বান করব, মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করব, এবং রোজা রাখার যে মূল উদ্দেশ্য সেটা আমরা অর্জন করার চেষ্টা করব, নফল রোজার ক্ষেত্রেও, মান্নতের রোজার ক্ষেত্রেও এবং রমজানুল মোবারকের রোজার ক্ষেত্রেও। যেহেতু আমাদের আশুরা রোজা রয়েছে, বিভিন্ন সময় নফল রোজা রাখা হয়, রাখার সৌভাগ্য হয় অনেকের, আবার অনেকে রসুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের ভালোবাসায়, রসুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম যেহেতু প্রতি সোমবারে রোজা রাখতেন এই জন্য রোজা রাখা হয়, তো আমরা যেহেতু মুমিন, রোজার সাথে আমাদের একটা সম্পর্ক আছে। রোজা এমন একটি ইবাদত যার প্রতিদান অনেক বেশি রয়েছে, তো যেহেতু আমাদের রোজা রাখার সৌভাগ্য হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে আমি পুরোপুরি সবগুলো বিষয় খেয়াল রেখে রোজা রাখতে পারছি কিনা। আর যখন রমজানুল মুবারক আসবে, তখন আপনার আমার মাথায় এই বিষয়টি থাকা আবশ্যক, যে কোরআনের ফয়সালা হলো মুমিনদের উপরে রোজা ফরজ। আমরা যা কিছু শ্রবণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপরে আমল করা অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন।